ভাল। তো সকালে আমরা ভাগবত প্রথম শ্লোক শ্রবণ করেছিলাম, খট্টঙ্গা দীর্ঘ বাহুশ্চ রঘুস্তস্মাত পৃথুশ্রবা অজস্তত মহারাজ তসমাত দশরথ অভবত। তো সেই প্রসঙ্গে আমরা মহারাজ দশরথের যে বংশ পরম্পরা শ্রবণ করলাম। আর দ্বিতীয় শ্লোক ছিল ভাগবত নবম স্কন্ধ দশম অধ্যায়ে আমরা পড়ছি, তস্যাপি ভগবান এষ সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশাসেন চতুর্ধাগাত পুত্রত্বম প্রার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞা। তো দ্বিতীয় শ্লোকটি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কিভাবে আবির্ভূত হয়েছেন, দেবতারা প্রার্থনা করছেন, তাদের প্রার্থনা শুনে সেই পরমব্রহ্ম সাক্ষাৎ পরমব্রহ্ম ভগবান চার রূপে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছেন সেটি শ্রবণ করলাম। তারপরে শ্লোকে শুকদেব গোস্বাম বলছেন, তস্যানুচরিতম রাজন ঋষিভি তত্ত্বদর্শিভি শ্রুতং হি বর্ণিতং ভূরি তোয়া সীতাপতের মুহু। মহারাজ পরীক্ষিতকে বলছেন যে কিভাবে এই ভগবান রামচন্দ্রের চরিত্র সমস্ত মুনি ঋষি তত্ত্বদর্শী তারা আলোচনা করেছে, তা আপনি বহুবার শুনেছেন, তো আমি সংক্ষেপে সেগুলি বর্ণনা করব। তো এ কথা বলে তারপরে ছিল শুকদেব গোস্বামী যে রামচন্দ্রের কাছে প্রার্থনা করছেন। এই শ্লোকটি সকালে আমরা আলোচনা করি না। তো এই শ্লোকে শুকদেব গোস্বাম বলছেন, গুরু অর্থে ত্যক্ত রাজ বেচরদ অনুবনম পদ্মপদ্ভ্যা প্রিয়া পাণিস্পর্শ অক্ষম্য ভ্যাং। গুরু অর্থে ত্যক্ত রাজ, গুরু অর্থে মানে গুরুদেব হচ্ছেনকে না দশরথ, দশরথের উদ্দেশ্যে দশরথকে সন্তুষ্ট করবার জন্য, ওনার সত্য রক্ষা করবার জন্য গুরু অর্থে ত্যক্ত রাজ্য, রাজ্যকে পরিত্যাগ করেছেন। রাজ্যকে পরিত্যাগ করে কি করছেন না, বেচরণ অনুবনম, তো বনে বনে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিচরণ করছেন। বেচরত অনুবনম, গুরু অর্থে ত্যক্ত রাজ্য, গুরু মানে দশরথ পিতার উদ্দেশ্যে পিতার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য রাজ্যকে ত্যাগ করে বেচরত অনুবনম তিনি বনে বনে বিচরণ করছেন। আর যখন বনে বনে বিচরণ করছেন, যে কোমল চরণ কমল দিয়ে, সেই চরণ কমল কিরকম কমল না, পদ্মপদ্ভ্যা, সেই পাদপদ্ম, পদ্মপদ্ভ্যা মানে সেই পদযুগল পাদপদ্ম, প্রিয়ায়া পাণিস্পর্শ অক্ষমাভ্যাম। তো ভগবান রামচন্দ্রের হরি বল, হরে কৃষ্ণ, মাইক বলা তো লেগেছে, মাইক বলা নেই ওখানে, কারণ নিয়ে ঘুমা চলে গেল। হ্যাঁ, তো প্রিয়া পাণিস্পর্শ অক্ষমাভ্যাম, ওখানে সুইচ ওখান দিয়েছে, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। বাপুরি বাপ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড। তো এই শ্লোকে চতুর্থ শ্লোকে শ্রীল শুকদেব গোস্বাম বলছেন, শ্লোকটি ভালো করে মন দিয়ে শুনো, সুন্দরভাবে বর্ণনা করছেন। গুরু অর্থে ত্যক্ত রাজ্য, গুরু মানে দশরথ পিতার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য রাজ্যকে ত্যাগ করেছেন। বেচরত অনুবনম, বনে বনে বিচরণ করছেন। পদ্মপদ্ধ্যা, তার চরণ যুগল অত নরম ছিল, প্রিয়ায়া পানি পাণিস্পর্শ অক্ষম্য ভ্যাম, পানি মানে হাত, মানে মা সীতাদেবীর হাত কত কোমল, কিন্তু রামচন্দ্রের চরণ কমল অত কোমল ছিল যে সীতাদেবী যখন স্পর্শ করতেন সেটা তাকে তার লাগত। এই আরেকটু থোড়া আওয়াজ দো ভাই। পানি স্পর্শ অক্ষম্য ভ্যাম, তিনি অক্ষম ছিলেন সীতারানীর সীতাদেবীর হস্তকমলকে স্পর্শ করত তার চরণ যুগল, যখন রামচন্দ্রের চরণ যুগল অত নরম ছিল তো সেটাও তিনি সহ্য করতে পারতেন না। তো সেই চরণ কমল দিয়ে তিনি গুরুবার্থে ত্যক্ত রাজ্য পিতৃসত্য পালন করবার জন্য রাজ্য পরিত্যাগ করে বেচরত অনুবনম বনে বনে ভ্রমণ করছিলেন। আর যখন তিনি যখন তিনি বনে বনে ভ্রমণ করছিলেন তখন কি হয়েছিল না, মৃজিত মৃজিত পথরুজ যো হরিন্দ্র অনুচ্চা ভ্যাং, হরি ইন্দ্র, হরি মানে ভগবান, হরির নাম হচ্ছে হরি, হরি মানে সিংহ, হরি মানে বানর, তো এখানে হরি ইন্দ্র মানে বানরেন্দ্র, বানরেন্দ্র মানে হনুমান বোঝাচ্ছে, হরি ইন্দ্র আর অনুজ্জা ভ্যাং তার অনুজ, রামের অনুজ হচ্ছেন লক্ষ্মণ। তো এখানে কি করেছিলেন না, যখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন মৃজিত পথরুজ পথ ভ্রমণ করে যখন ক্লান্ত হয়েছিলেন তখন হরি ইন্দ্র বানরাজ হনুমান এবং রামের অনুজ লক্ষ্মণ তারা কি করছিলেন, তাদের ক্লান্তি রামচন্দ্রের ক্লান্তি অপনোদন করছিলেন। তাই বলা হচ্ছে মৃজিত পথরুজ যো হরিন্দ্রানুজাভ্যাং, তারপরে কি হল না বৈরূপ্য সুপনাক্ষা, যে সুপনাখাকে বিরূপ করেছিলেন অর্থাৎ সুপনাখার নাক কান কেটে তার বিকৃত রূপ করেছিলেন। তাই বলা হচ্ছে বৈরূপ্যা সুপনাক্ষ, সুপনাক্ষ রাক্ষসী নাক কান কেটে তাকে বিকৃত রূপ করেছিলেন। তখন সীতা চুরি হয়েছে, তারপরে প্রিয় বিরহ রুষা, প্রিয় বিরহ মানে সীতাদেবীর বিরহে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন, অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, প্রিয় বিরহে খুব দুঃখিত হয়ে তিনি কি করেছিলেন না, রোপিত ভুব্রি জম্রু, মানে তিনি খুব ক্রোধান্বিত হয়ে ভ্রুভঙ্গি করেছেন, যার ফলে কি হয়েছে না, ত্রস্ত ভয়ভীত হয়েছে, কে ভয়ভীত হয়েছে না, ত্রস্ত অবধি, অবধি হচ্ছে সমুদ্র, সমুদ্রকে বলে কৃপাবধি, করুণার সমুদ্র বলে না কৃপাবধি, তো অবধি মানে সমুদ্র, তো এখানে বলা হয়েছে ত্রস্তাবধি মানে অবধি মানে সমুদ্র ত্রস্ত হয়েছে, ভয়ভীত হয়েছে, কেন না প্রিয় বিরহরুষা রোপিত ভ্রুভি জম্রু, প্রিয় মানে সীতাদেবীর বিরহে অত্যন্ত দুঃখ লাভ করেছেন, তাই তিনি খুব প্রধানিত হয়ে ভ্রুভঙ্গি করেছেন, যার ফলে ত্রস্তাব্দি বদ্ধ সেতু, তো সে সমুদ্র খুব ত্রস্ত হয়েছে, ভয়ভীত হয়েছে, তিনি ভগবান কি করেছেন বদ্ধ সেতু, সেতু বন্ধন করেছেন, সেতু বন্ধন করে কি করেছেন খলত বদহন, তিনি এই যে দুষ্ট খল মানে দুষ্ট, এই যে দুষ্ট খল দব দহন, তো দুষ্ট রাবণকে দাবানরের মতন দগ্ধহত করেছেন, দাবানর মানে জঙ্গলে যে আগুন লাগে দাবানর বলে, তারা যে খল দব দহন, এই দুষ্ট রাবণকে দাবানলের মতন সংহার করেছেন সেই কোশলেন্দ্র অর্থাৎ অযোধ্যার রাজা রামচন্দ্র অবতাত নহ, নহ মানে আমাদেরকে অবতাত মানে প্রসন্ন হয়ে রক্ষা করুন। তো এইভাবে ছিল শুকদেব গোস্বামী এই একটি প্রার্থনার মাধ্যমে রামচন্দ্রের বিভিন্ন কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। তারপরে আমরা পাঁচ নম্বর শ্লোকে আজকে সকালে শুনলাম ବିଶ୍ୱାମିତ୍ର ଅଧ୍ୱରେ ଜେନ ଜେନ ମାନେ ଯାର ଦ୍ୱାରା ରାମଚନ୍ଦ୍ର ଦ୍ୱାରା କି ହୋଇଛେ ବିଶ୍ୱାମିତ୍ର ଅଧ୍ୱରେ ମାନେ ବିଶ୍ୱାମିତ୍ର ଯଜ୍ଞତେ ତିନି କି କରେଛେନ୍ ମରିଚାଦ୍ୟ ନିଶାଚର ମାରିଚ ଆଦି ନିଶାଚର ବା ରାକ୍ଷସ ଯାହା ଅନ୍ଧକାର ବିଚରଣ କରେ ତା ଦେହରେ କି କରେଛେନ୍ ନା ବଧ କରେଛେନ୍ ହତା ହତା ନୈବିତ କୁମ୍ଭବା ଏହି ସମସ୍ତ ରାକ୍ଷସ ଦେହରେ ପଶ୍ଚତ ଲକ୍ଷଣ ସେବ ଲକ୍ଷଣ ସାମ୍ନେ ଲକ୍ଷଣ ଦେଖତେ ଦେଖତେ ତା ସମକ୍ଷେ ତିନି ବଧ କରେଛେନ୍ ଆମର ଏହି ସମ୍ପର୍କ ଆଜି ସକାଳେ ଶ୍ରବଣ କଲାମ କିଭାବେ ବିଶ୍ୱାମିତ୍ର ଋଷି ରାମ ଲକ୍ଷ୍ମଣକେ ନିଏ ପ୍ରଥମେ ସେ ତାଡ଼କାର ବଧ କରେଛେନ୍ ତାଡ଼କାର ସ୍ୱାମୀ ଅଛେ ସୁନ୍ଦର ତାର ପୁତ୍ର ଅଛେ ମାରିଚ ତାପରେ ବିଶ୍ୱାମିତ୍ର ଋଷି ରାମ ଲକ୍ଷ୍ମଣକେ ତାର ଆଶ୍ରମ ନେଇ ଗେଛେନ୍ ତାର ଆଶ୍ରମର ନାମ ହେଲେ ସିଦ୍ଧାଶ୍ରମ ଯେখানে ବାମନ ଦେବ ସେখানে ଅବସ୍ଥାନ କରିଛନ୍ ତ ସେখানে ଯିଏ ସୁବାହୁକେ ବଧ କରେଛେନ୍ ଆର୍ ମାରିଚକେ ତୀର ନିକ୍ଷେପ କରେ ସମୁଦ୍ରରେ ନିକ୍ଷେପ କରେଛେନ୍ ସେହି ଭାବେ ବିଶ୍ୱାମିତ୍ର ମାରିଚ ଆଶ୍ରମେ ଯିଏ ଯଜ୍ଞର ସମୟ ଏହିସବୁ ତ ମାରିଚ ଆଦି ନିଶା ଚତୁର୍ଥ ବଧ କରେଛେନ୍ ତାପରେ ଶିଲ ସୁପ୍ରଦଙ୍କ ସେ ବୋଲଛେନ୍ ଯୋ ମାନେ ଯେଇ ରାମଚନ୍ଦ୍ର ଯୋ ଲୋକ ବୀର ସମିତ ଧନୁରି ସମୁଗ୍ରମ ଯିନି ଲୋକ ବୀର ସମିତ ସମସ୍ତ ବୀର ରାଜାଦର ସମକ୍ଷେ କି କରେଛେନ୍ ଧନୁରି ଇସ ମାନେ ଶିବ ଶିବର ଧନୁ ଯାହା ଥିଲା ଅତ୍ୟନ୍ତ ଉଗ୍ର ଖୁବ୍ ଶକ୍ତିମାନ ତାକେ କି କରେଛେନ୍ ନା ସୀତା ସ୍ୱୟମ୍ବର ଗୃହେ ସୀତା ସ୍ୱୟମ୍ବର ଯେখানে ଅଛିଲ ସେখানে ତ୍ରିଶତ ଉପନୀତ ସେଇ ଧନୁଷ ବାନ୍ଧି ଅତ ବାହାରିଥିଲ ତିନିଶହ ଲୋକ ତାକେ ଗାଡ଼ିଟେ କରେ ଠେଲେ ଠେଲେ ନେଇ ଆସିଥିଲେ ତ ସେଇ ଧନୁଷବାନ ଅତ ମହାନ ଅତ ଶ୍ରେଷ୍ଠ ହେଲେ ଆଦାୟ ଆଦାୟ ବାଲଗଜ ଲିଲ ଇବ ଇଚ୍ଛୁଜସ୍ତି ତିନି ବାଲଗଜ ଏଠି ଛୋଟ ହାତୀ ଯେ ରକମ ଆକେ ଭେଙ୍ଗେ ଫେଲେ ଠିକ୍ ସେଇ ରକମ ଏଇ ଶ୍ରେଷ୍ଠ ଧନୁକେ ଆଦାୟ ହାତେ ଗ୍ରହଣ କରେ ତିନି କି କରିଛନ୍ ସ ଇଜ୍ଜାକୃତମ ହେ ରାଜନ ସେଇ ରାମଚନ୍ଦ୍ର ତାତେ ଇଜ୍ଜା ଲାଗିଯାଇଛନ୍ ଆର୍ ତାକେ ଜୋରେ ଟେନେଛନ୍ ବିକ୍ରିଶ ବଗନ୍ଦ ମଧ୍ୟ ଆର୍ ସମସ୍ତ ଏଇ ଲୋକବୀର ରାଜଦର ସାମ୍ନେ ତିନି କି କରେଛନ୍ ସେଇ ଶିବଧନୁକେ ଆକର୍ଷଣ କରେ ତାକେ ବଭଞ୍ଜ ତାକେ ଭେଙ୍ଗେ ଫେଲେଛେନ୍ ତ ଏଇ ଭେଙ୍ଗେ ଫେଲାର ପରେ କି ହୋଇଛେନ୍ ନା ଜିତୁଆ ତିନି ଲାଭ କରେଛେନ୍ ଜୟ କରେଛେନ୍ କି ଲାଭ କରେଛେନ୍ ନା ଜିତୁଆ ଅନୁରୂପ ଗୁଣଶୀଳ ବୟ ଅଙ୍ଗ ରୂପାନ୍ ସୀତାଭିଧାନ ରାମେର ମତ ନାହିଁ ରାମେର ଯୋଗ୍ୟ ହଁ ଠିକ୍ ତାର ମତନ ଖୁବ୍ ସୁନ୍ଦର ଗୁଣଶୀଳ ମାନେ ଆଚରଣ ଖୁବ୍ ଭଲ ବୟସ ତାଇ ରକମ ଶରୀର ସେଇ ରକମ ରୂପରେ ମାଧୁରିମା ସେଇ ରକମ ତ ବଲାହାତେ ଜିତ୍ୱା ଅନୁରୂପ ଗୁଣଶୀଳ ବୟ ଅଙ୍ଗ ରୂପାଂ ସୀତାବିଧା ଯାକେ ସୀତା ବୋଲେ ସବାଇ ଜାଣେ ତ ତାକେ ତିନି ଗ୍ରହଣ କରେଛେନ୍ ସେଇ ରାମଚନ୍ଦ୍ର ଯିନି ଶ୍ରିୟମ ଶ୍ରୀମାନେ ଲକ୍ଷ୍ମୀ ଦେବୀ ଶ୍ରିୟମ ଉରସୀ ଅଭିଲବ୍ଧମାନ ଯିନି ଲକ୍ଷ୍ମୀ ଦେବୀକୁ ଉରସୀ ମାନେ ତାର ବକ୍ଷସ୍ଥଳେ ଆଲିଙ୍ଗନ କରତେ ସେଇ ଶ୍ରିୟମ ଉରସୀ ଅଭିଲବ୍ଧମାନ ସେଇ ରାମଚନ୍ଦ୍ର ଯିନି ଶ୍ରୀମାନେ ଲକ୍ଷ୍ମୀ ଦେବୀକେ ତାର ବକ୍ଷସ୍ଥଳେ ଆଲିଙ୍ଗନ କରତେ ତ ସେଇ ରାମଚନ୍ଦ୍ର ତାର ମତନ ତାର ଅନୁରୂପ ଗୁଣଶୀଳ ତାର ବୟସ ଏବଂ ଅଙ୍ଗ ରୂପ ଧାରଣକାରୀ ସୀତା ଦେବୀକେ ପ୍ରାପ୍ତ ହୋଇଛେ ପ୍ରାପ୍ତ ହେବାର କଥା ଆମରା ଶ୍ରବଣ କଲା ପ୍ରାପ୍ତ ହଏ ଯখନ ତିନି ଚଲେ ଯାଛେନ୍ ଅଯୋଧ୍ୟା ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିଛେନ୍ ତখন ବିଶ୍ୱାମିତ୍ର ଋଷି ତିନି ହିମାଳୟ ତପସ୍ୟା ଯେଉଁ ଚଲେ ଯାଛେ ଚଲେ ଗେଛେନ୍ ଆର୍ ରାଜା ଦଶରଥ ତାର ଚାର ପୁତ୍ର ପୁତ୍ରବଧୁ ବଶିଷ୍ଠ ଋଷି ସବୁ ତାରା ଫେରି ଯାଛେନ୍ ଅଯୋଧ୍ୟା ମାର୍ଗେ ବ୍ରଜନ୍ ମାର୍ଗେ ମାନେ ରାସ୍ତା ଯେଉଁ ତାର ଚଲେ ଯାଛେନ୍ ତ
তখন কি করেছেন না ভৃগুপতি, ভৃগুপতি হচ্ছেন পরশুরাম, ভৃগুপতি তিনি কি করেছেন না তার প্ররুডম দর্পম, তার প্ররুডম দর্পম মানে সে খুব দর্প ছিল, কেন দর্প ছিল না যেহেতু মহিমকৃত যা স্ত্রী অরাধ বীজম, তো এই পরশুরাম স্ত্রী অরাধ বীজম তিন তিন তিনকে সাত ছেলে গুণন করলে একুশ হয়, তো একুশি বার তিনি সমস্ত সারা পৃথিবীর ক্ষত্রিয়দেরকে নিধন করেছেন, তাই তার যে প্ররুড় তর্পম তার যে খুব গভীর দর্প ছিল, তো সেই দর্প সমন্বিত ভৃগুপতি তাকে কি করেছেন না রাস্তায় তাকে তার দর্পকে রামচন্দ্র চূর্ণ করেছেন, তো চূর্ণ করেছেন, তো সেই রামচন্দ্রকে আমরা প্রার্থনা করছি। তারপরে আট নম্বর শ্লোক, আট নম্বর শ্লোকে যেটাই সুব্রত গোস্বামী বলেছেন আমরা এই বিকালে সেই বিষয়ে আলোচনা করব। এই শ্লোকটা খুব সুন্দর বলা আছে, য মানে যে রামচন্দ্র সত্যপাশ পরিহিত পিতু নির্দেশন, পিতু নির্দেশন মানে পিতার নির্দেশ কে, পিতু নির্দেশন পিতার নির্দেশ কে, কিরকম পিতা যে পিতা সত্যপাশ পরিহিত, সত্য পাশ মানে দড়ি, তিনি সত্যপাশ পরিহিত পত্নীর নিকটে প্রতিজ্ঞা পাশেতে আবদ্ধ ছিলেন, কৈকের কাছে তিনি প্রতিজ্ঞাতে আবদ্ধ ছিলেন, যখন দশরথ রাজা দেবতাদের পক্ষে যুদ্ধ করছিলেন একবার সে আহত হয়েছিলেন, কৈকেয়ী দেবী ওনার সঙ্গে থেকে দশরথ রাজার শুশ্রূষা করে তার জীবন ফেরত এনেছিলেন, সেই সময় দশরথ রাজা অত্যন্ত কৃতজ্ঞ হয়ে তাকে দুটি বর দেওয়ার জন্য শপথ করেছিলেন। তো সেই কথা এখানে বলা আছে, য সত্যপাশ পরিহিত পিতু নির্দেশন, তার পিতার নির্দেশ যে পিতা এরকম সত্যপাশে আবদ্ধ ছিলেন, আর তিনি কি ছিলেন না স্ত্রৈণস্য চাপি, তিনি তার স্ত্রীর প্রতি খুব আসক্ত ছিলেন, তার স্ত্রৈণস্য চাপি, তো সেই পিতার নির্দেশকে নির্দেশন শিরসা বা গৃহে তার শিরে ধারণ করেছিলেন, রামচন্দ্র ভগবান তার শিরে ধারণ করেছিলেন, শিরসা বা গৃহে শিরে ধারণ করে কি করেছিলেন সভার্য, তিনি তার ভার্যার সহ তার পত্নী সহ তিনি কি করেছেন না রাজ্যম শ্রিয়ম প্রণয়ম শ্রীহুদ নিবাস ত্যক্তা, এই সবকে ত্যাগ করেছেন, রাজ্যকে ত্যাগ করেছেন, তার শ্রিয় শ্রী ঐশ্বর্যকে ত্যাগ করেছেন, প্রণয়ম আত্মীয়স্বজনকে ত্যাগ করেছেন, শ্রীহুদ বন্ধুবান্ধবকে ত্যাগ করেছেন, নিবাস তার রাজপ্রসাদকে ত্যাগ করেছেন, ত্যক্তা এই সব কিছু ত্যাগ করে যদৌ বনম তিনি বনে চলে গেছেন, কীরকম চলে গেছেন না অসুন ইব মুক্ত সংগ্রহ, যেভাবে মুক্ত আত্মারা মুক্ত পুরুষ সমস্ত আসক্তি পরিত্যাগ করে, অসুন মানে তার জীবনকে তার প্রাণকে ত্যাগ করে, মুক্ত আত্মারা এই সংসার প্রতি সমস্ত প্রকার আসক্তিকে পরিত্যাগ করে, যেভাবে তারা প্রাণ ত্যাগ করে, তো সেভাবে ভগবান রামচন্দ্র তিনি কী করেছেন না তার পিতার নির্দেশ, যে পিতা তার স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিলেন এবং যে পিতা সত্যপাশ দ্বারা আবদ্ধ ছিলেন তার নির্দেশকে শিরসা জগ্রহে শিরে ধারণ করে সভার্যা ভার্যা সহ রাজ্য সম্পদ শ্রীহৃদ তার রাজবাস সব ত্যক্তা যদৌ বনম বনে চলে গেছেন মুক্ত সংঘ, ঠিক যেভাবে মুক্ত পুরুষেরা তারা কি করে না সমস্ত বন্ধনকে পরিত্যাগ করে তারা দেহত্যাগ করে, ঠিক তার হচ্ছে আট নম্বর শ্লোক। তো সকালে আমরা শ্রবণ করলাম বালকাণ্ড, তো রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন বিবাহ করে ফিরে এসেছেন, তা ভরত তার মামার বাড়িতে গিয়েছেন, শত্রুঘ্নের সঙ্গে গিয়ে। ভরতের মামার নাম মনে আছে তার? সব লিখেছেন সকালে। ভরতের মামার নাম হচ্ছে যুদ্ধজিৎ। যুদ্ধজিৎ, তো যুদ্ধজিৎ মামা এসে তাকে নিয়ে গেছেন, দুই ভাগনাকে নিয়ে গেছেন। তো কৈকের বাবার নাম আছে অশ্বপতি, প্রত্যেক দেশের রাজা অশ্বপতি। তো সেখানে বালকাণ্ড সমাপ্ত হয়েছে। তো এদিকে অযোধ্যাকাণ্ড শুরু হচ্ছে, রাজা দশরথ খুব চিন্তিত হয়েছে। রাধা গোবিন্দ মহারাজ বলছিলেন নাকি, রাধা গোবিন্দ মহারাজ বলছিলেন যে দশরথ আর চিন্তিত ছিলেন না, একদিন নাকি আয়নায় দেখছেন ওনার চুল পেকে গেছে, হঠাৎ দেখলেন কি করে আমি বুঝতে পারি না। তো যাই হোক, তখন চিন্তা করছেন যে সাম্রাজ্যের দায়িত্ব আমি রামকে দিব। আসলে রামচন্দ্র তো দশরথের খুব প্রিয় ছিলেন, শুধু দশরথের প্রিয় ছিলেন তাই নয়, সমস্ত মন্ত্রী মুনি ঋষি রাজ্যবাসী সবাই শুধু কৌশলের প্রিয় ছিলেন তা না, সুমিত্রা কৈকেয়ী ভরত লক্ষ্মণ সবাই রামচন্দ্র খুব ভালোবাসতেন। লক্ষ্মণ তো তার নিজের যে অস্তিত্ব রামের ব্যতিরিক রয়েছে তিনি অনুভবই করতেন, রাম যেখানে যাবে তার সঙ্গে ছায়ার মতো লক্ষ্মণ তার সঙ্গে থাকতেন। তো দশরথ রাজা তো স্থির করেছেন তো রামকে রাজ সিংহাসন দিবে। তো হঠাৎ তার মনে জেগেছে, তো দশরথ জানে যে ভরত রামকে খুব ভালোবাসেন, তবুও রাজা দশরথ চিন্তা করছেন মানুষের মন তো কখন নাকি পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে যখন ধন ঐশ্বর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা, তখন কে কাকে দেখে, ভাই ভাই কেউ না দেখতে পায়, তো সন্দেহান হয়েছে। তো সন্দেহটা কেন রাজা দশরথের মনে এসেছে, যখন রাজা দশরথ কৈকের সঙ্গে তার বিবাহ হয়, কৈকের পিতা কি নাম, কৈকের পিতা অশ্বপতি, তো অশ্বপতি সঙ্গে কথা ছিল, অশ্বপতি বলেছিলেন যে কৈকেয়ী তো খুব কম বয়স ছিলেন, পরে দশরথ সঙ্গে বিবাহ করেছিলেন, তার আগে কৌশল্যা বিবাহ করেছিলেন। কৈকেয়ী রাজা অশ্বপতি বলেছিলেন যে আমার কন্যার পুত্র যেন রাজা হয়, এই কন্ডিশনে বিবাহ হয়েছিল দশরথের সঙ্গে। তো দশরথ সেটা মনে আছে, যদিও রামচন্দ্র তার জ্যেষ্ঠ পুত্র, এই কথা কেউ জানে না, কেকেয় রাজার সঙ্গে যে এরকম শর্ত আছে কেউ জানে না, কেকেয় রাজা ভুলে গেছে, কৈকেয়ী ভুলে গেছে, কেউ মনেই নেই, কিন্তু দশরথের মাথা সেটা উদ্দিত হয়েছে, তো এরকম কথা দিয়েছিলাম, তো কি বিশ্বাস আছে। তো ভরত যদি দাবি করে বসে রামকে তত ভালোবাসে, তার চিন্তা করে দেখুন রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, সে জনক মহারাজকে জানায় না, কেকেয় মহারাজকে জানায় না। তো দশরথ চিন্তা করছেন এরা রেকমেন্ডেশন দেবে, এদের অনুমতি দরকার নেই। দশরথ যুক্তি দিয়েছেন চৈত্র মাস, পুষ্য নক্ষত্র, এই মুহূর্তে সব থেকে খুব ভালো মুহূর্ত, তো এই মুহূর্তেই রামের রাজ্য অভিষেক হোক, মানে অত তাড়াতাড়ি করতে চাইছেন যে ভরত শত্রুকে ডাকতেও সময় নেই, ভরত শত্রুর মামার বাড়িতে আছে। কিন্তু এই দশরথের এই মনোভাব তো সাধারণ লোকে বুঝতে পারে না, কেন তাড়াহুড়ি হয়ে খাচ্ছে। দশরথের মনে এই সন্দেহ আছে, ভরতের মনে নাকি পরিবর্তন এসে যায়, তা আমি তো এইরকম কথা দিয়েছিলাম, শপথ করেছিলাম কৈকেয়ীকে বিবাহ করবার সময়, তারা যেটা দাবি করে বসে, তো সঙ্গে সঙ্গে সব মন্ত্রীদেরকে ডেকেছেন, বৈশিষ্ঠাদি ঋষিদেরকে ডেকেছেন, এই প্রস্তাব দিয়েছেন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই সাম্রাজ্য কে দেখবে, আমি রামের হাতে সমর্পণ করব। তা সবাই খুব আনন্দ হয়েছে, সবাই খুব খুশি হয়েছে, হ্যাঁ একজন অজয় সত্যর্ক রাম, তো তিনটি সব ঠিক করে দেওয়া হয়েছে। তো রাত্রিরে রাজা দশরথ খুব খারাপ লক্ষণ, দুঃস্বপ্ন দেখছেন, খারাপ লক্ষণ দেখছেন, তো তার মনে আরো সন্দেহ আছে।
তো সে রাত্রে রামকে ডাকে পাঠিয়েছেন, তো কালকে সকালে তোমার অভিষেক হবে, তুমি আসবে উপবাস কর, যার সব নীতি নিয়ম পালন করতে হবে, কুশাসনে শয়ন করতে হবে, সীতাকে বলো যার সব রাজ্য অভিষেকের আগে আজকেই ঠিকঠাক কর। তো সুমন্তকে বলেছেন, বশিষ্ঠকে বলেছেন খুব তাড়াতাড়ি, আর তখন সঙ্গে সঙ্গে শুনে সব সারা রাত লেগে সারা অদন থেকে সাজাচ্ছে বিভিন্ন রকম করে। তো কৌশলাকে সম্বাদ দিয়েছে রামচন্দ্রকে বলেছেন, কৌশলা যদি খুব খুশি হয়ে গেছে, মানে এই সিদ্ধান্তটা অত তাড়াতাড়ি নেওয়া হয়েছে যে কেউ শুনতেই পারে না, এদিকে ব্যবস্থা আছে যে রাজপ্রাসাদের লোকেরাই জানে না, এরকম মানে কইকেই জানে না, মানে অত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হয়েছে। তো তখন মন্থরা ও গিয়েছে ছাতারি উপরে, সকল সাধারণ গোছানো চলছে, কি ব্যাপার, তো সাধারণ গোছানো আছে কেন? তো কৌশলদার একটা পরিচারিকা বলছে, তুমি জানো না কালকে রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, তিনি রাজা হবে। তো তখন মন্থরা মাথায় ছিট উঠে গেছে, মন্থরা সঙ্গে সঙ্গে কয়েকের কাছে চলে গেছে, কইকেই জানে না, সে বসে আছে। তুমি শুনেছ কি সম্বাদ, কি সম্বাদ না, কালকে কালকে রামের রাজ্য অভিষেক হবে, ও রাগ করে বলছে, কইকেই খুশি হয় সঙ্গে সঙ্গে গলার হাত ওকে দিয়ে দিচ্ছে, হা কত সুন্দর, কালকে রামের রাজ্য অভিষেক হবে, কতই খুব খুশি হয়ে গেছে। কিন্তু মন্থরা তার তো কুট্ট বুদ্ধি, তো রেগে হাতটাকে ভাগে ছিঁড়ে ফেলে দিয়েছে, তুমি খুশি হতো, তুমি জানো। আসলে মন্থর তো সাধারণ নারী ছিল না, মন্থর একজন অপ্সরা ছিল, তাকে দেবতারা পাঠিয়েছে যে তুমি কি এইরকম রোল তৈরি করবে, খেলা করবে, যেন রামচন্দ্রের ঘর ছাড়া হবে, রামচন্দ্র জঙ্গলে না যাবে, তার থেকে অসুর রাক্ষসদের বধ হবে। তো মন্থর তার রোল করছে। তো মন্থরা ইয়ে কৈকেয়ীকে বলছে, জানো, কৈকেয়ী খুব খুশি হচ্ছে, তখন মন্থরা বলছে যে রাম রাজা হবে, কৌশল্যের রাজমাতা হবে, তুমি ঝিয়ে থাকবে কৌশল্যা। তখন কৈকেয়ী, তুমি কি করে এরকম কথা বলতে পারছ, আরে রাম আমাকে অত ভালোবাসে, তার মা থেকে বেশি ভালোবাসে, আর ভরতকে অত সুন্দর ভালোবাসে। তো কৈকেয়ী প্রথমে অনেক যুক্তি দেখাচ্ছে, কিন্তু মন্থরা বুদ্ধি করে করে তাকে এরকম কৈকেয়ী কি করেছে, কৈকেয়ী একটা স্তরে এসে গেছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা বলছ, এরকম ব্যবস্থা করতে হবে। তো কি করা যায়, মন্থরা এই বুদ্ধি দিয়েছে, তুমি ভুলে গেছ, তুমি জানো না যে তুমি যখন তোমার স্বামীর সাথে যুদ্ধ করতে গিয়েছিল, তোমার স্বামী দশরথ যুদ্ধে আহত হয়েছিল, তখন দুটো বর তোমাকে দেবে বলে বলেছিল, কৈকেয়ীও সে কথা মনে নেই, তো ওই দুটো বর তুমি মাগবে, কি দুটো বর মাগবে, না আমার ছেলে ভরত রামের প্রথম বর আছে, আমার ছেলে ভরত রামের রামের পরিবর্তে সে রাজা হবে, তো দ্বিতীয় বরটা বলবে যে রাম 14 বছর বনবাস যাবে। কিন্তু কৈকেয়ী বলছে, আরে আমার ছেলে তো রাজা হবে ঠিক আছে, রামকে বনবাস কেন করতে হবে, তাও বুদ্ধি দিচ্ছে মন্থরা, যদি রাম এখানে থাকে, রামকে সবাই ভালোবাসে, তাহলে প্রজারা বিদ্রোহ করবে, আর সমস্ত বুদ্ধি দিয়ে কৈকেয়ীকে পুরো একদম তৈরি করে দিয়েছে। কৈকেয়ী খুব খুশি হয়ে গেছে, ঠিক আছে তোমার মানে তোর মন্থর বুদ্ধির অত তারিফ করছে, প্রশংসা করে, তুমি কত বুদ্ধিমতী, তোমার পুজোর ভিতরে সব বুদ্ধিগুলো তুমি রেখেছ। তখন কৈকেয়ী বলছে, যদি আমার ছেলে রাজা হবে, তাহলে প্রথম কি করবো আমি, তোমার সোনার হার মালা দিয়ে তোমার পুজোটাকে আমি সাধারণ ভাড়া মেরে, আর রামচন্দ্রের যে বনবাস হবে, তাহলে তোমার পুজোটাকে সারাসরি চন্দন দিয়ে আমি লেপন দেব, আর আমি কি পারব, তোমাকে অত বড় পথ দিব, যত সব পুজোওয়ালা আছে, পুজো বুড়িয়া আছে, অযোধ্যা কুশল সব পুজো দেখে তোমার সবাই সেবা করবে। মন্থরা খুব খুশি হয়ে গেছিল। তো মন্থরা বলছে, পরিকল্পনা দিয়েছে, তুমি কি করবে, তোমার স্বামী তোমাকে সব থেকে ভালোবাসে, তো সব থেকে ইয়ং ছিলেন, কৈকেয়ী ছোট রানী ছিলেন, তাই ভালোবাসতেন, তো তুমি তখন তার সময় রাজাদের প্রাসাদে যারা রানীরা যে প্রাসাদে থাকতেন, তো একটা ঘর থাকতো, মান গৃহ বলে, মান
যখন রাজার উপর অভিমান করে তো কিছু না বলে সেই ঘরে গিয়ে শুয়ে থাকবে, আর সেই ঘরে শুয়ে থাকতে যদি রাজা জানতে পারে তাহলে বুঝবে যে একটা অভিমান করেছে, রাজা যাবে তাকে একটু বুঝাবে, হ্যাঁ একটু ভালোবাসা দেবে। তো কয়েকে বুঝিয়েছে মন খারাপ, তুমি সেই ঘরে গিয়ে সব সোনার অলঙ্কার টানা ফেলে দাও, সব চুল টুল ফেলে দাও, সেখানে গিয়ে গুম করে পড়ে থাকবে, পড়ে থাকবে। আর রাজা দশরথ আসে যত প্রকার তোমাকে ভুলাবে, তোমার অলঙ্কার দেবে, যা কিছু বলে শুনবে না, আমার কথা সবসময় মনে রাখবে, যা বলে দুটো কথা তো মাথায় রাখবে, আর সব কথা মাথা থেকে বাইরে যাবে, দুটো কথা বাস, আর কোনো কথা নেই। একটা কথা আছে আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় কথা আছে রাম বনবাস যাবে, এতে আর কোনো কথা তোর মাথায় যেন থাকে না। তো এই বুদ্ধিতে তো কলকেই খুব খুশি হয়, মান ঘরে গিয়েছে সেখান থেকে শুয়ে আছে। তারপরে রাজা দশরথ আরো অনেক বিষয় বলা, আমি সংক্ষেপে বলেছি এটা। তো রাম যখন বনবাসে যাবেন সেখান থেকে আমরা পড়ে, হ্যাঁ বই থেকে পড়ে শুনি, কেন এই এই বর্ণনা এত সুন্দর আর অত ডিটেল বর্ণনা করা হয়েছে, বই থেকে পড়লে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো জিনিসটা। তখন এভাবে কি করেছেন, তো দশরথ গিয়েছেন, হ্যাঁ দশরথ গিয়েছেন কলকে এরকম অবস্থায়। তো তখন কলকিকে বলছে কি ব্যাপার হয়েছে, তখন কলকে বলছে, হ্যাঁ এই দুটো বরের কথা বলছে। তখন সঙ্গে সঙ্গে শুনেই দশরথ সেখানে মূর্ছায় পড়ে গেছে, দশরথ মূর্ছায় পড়ে গেছে। আসলে দশরথ এই যে ভরত রাজা হবে, রাম বনবাসে যাবে, তো দশরথের অনেক আগে এটা লীলা হয়েছিল, যে কথা দশরথ কৌশলকে বলছেন, যেদিন রাত্রে তিনি দেহ রাখবেন পরবর্তীতে আলোচনা হবে যে কিভাবে দশরথ তার দেহ রাখবেন, তার পুত্র মুখ দেখতে পারবে না, কোনো পুত্র মুখ না দেখে তার মৃত্যু হবে। তো সেই জন্যই কইকেই বলছেন, এখানে ভরত চলে গেছেন তো সেটা তো মন্থরা বলছে, দেখেছ কিরকম পরিকল্পনা করেছে দশরথ, ভরত শত্রুঘ্ন মামার বাড়িতে গেছে, তারা না থাকার সময় তাড়াতাড়ি করে এরকম যজ্ঞ কি অভিষেক রাজাভিষেক করতে দশরথ চেষ্টা করেছে। তো মুখ্যমন্ত্রী বলছে তোমাকে খুব ভালোবাসে, কৌশলকে খুব ভালোবাসে, এরকম করে কইকে কি করেছেন না চটিয়ে দিয়েছেন। দশরথ রাজা গিয়ে শুনে তো মূর্ছা পড়ে গেছে, সে তাকে প্রথম বুঝাচ্ছে তুমি কেন এই বর চাইছ, তুমি আর যা কিছু চাও। তো এটাও দশরথ রাজা রাজি হয়েছেন যে ঠিক আছে, রামকে রাজা হওয়া দরকার নেই, ভরত নেই রাজা হওয়া, তো ভরত বনবাস কেন যাবে, কইকের এক জিদ, হ্যাঁ রাম বনবাস কেন যাবে, কইকের এক জিদ, হ্যাঁ ভরত রাজা হবে আর রাম বনবাসে যাবে। তারপরে বাল্মীকি এই দশরথের কি করুণা অবস্থা বর্ণনা করছে, সে কৈকের সে ক্রূর ভাব, তখন দশরথ তো একদম বারবার মূর্ছা হয়ে যাচ্ছেন, কিভাবে রামকে আমি বলবো এই কথা, তো সত্যরক্ষা তো হবে না, সত্যরক্ষা করতেও দশরথ চিন্তা করছে না, কিন্তু রামচন্দ্র শুনতে পেয়েছেন, রামচন্দ্র এসেছেন। তাহলে কইকে রামচন্দ্রকে ডেকে পাঠিয়েছে তার পরিচারকের দিকে, তো রামচন্দ্র এসে রামচন্দ্র থেকে সীতাকে বলেছেন তুমি উপবাস থাকবে, কুশাসন স্নান করব, সব রেডি। তখন রামচন্দ্র রাত্রে ডাকে পাঠিয়েছেন, তো শুনুন তো দশরথ একটু মুখ নিচু করে বসে আছেন, তো রামচন্দ্র দেখে খুব আসতে কি ব্যাপার, তো মার এরকম অবস্থা, কৈকের এরকম অবস্থা, বাবার এরকম অবস্থা কি হয়েছে। তো দশরথ জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, দশরথ লজ্জাটা কিছু বলতেই পারছে, কইকেই বলেছে হ্যাঁ তোমার বাবা এরকম শপথ করেছিলেন যুদ্ধে, তো সেই শপথ দুটো আজকে আমি চাইছি, বর দুটো চাইছি, যে তুমি বনবাস করবে আর ভরত রাজ্যাভিষেক হবে। তো রামচন্দ্র এইটা তো কোনো ব্যাপার না, খুব সরলভাবে গ্রহণ করেছে, হ্যাঁ রামচন্দ্র গ্রহণ করেছে। তো এই কথা আস্তে আস্তে প্রচার হতে শুরু হয়েছে, রামচন্দ্রকে সীতাদেবীকে বলেছেন, সীতাদেবী বলছে আমি যাব তোমার সঙ্গে, রামচন্দ্র অনেকভাবে বুঝিয়েছেন, তখন সীতাদেবীর কাছে রামচন্দ্র পরাস্ত হয়েছে, তুমি আমার সঙ্গে যাবে। আর লক্ষ্মণ যখন শুনেছে সে তো দেখে আগুন হচ্ছে আমি এখন হত্যা করবো সে কইতে এরকম ভাব লক্ষ্মণের ভাব। তখন রামচন্দ্র কোনোভাবে লক্ষ্মণকে বুঝিয়েছে তাহলে লক্ষ্মণ হচ্ছে আমি না তোমার সঙ্গে যাব, যতক্ষণ যে শুনে না তুমি লক্ষ্মণের সঙ্গে যাবে, সব প্রস্তুত হয়ে গেছে। তখন কৈকেয়ী বলেছে তো জঙ্গলে থাকবে, তাকে ঋষির মতন থাকতে হবে, তা গাছের বাকল কিনতে হবে আর হরিণের কি চর্ম ধারণ করতে হবে, এসব কথা বলে রাখছে, রাজপোশাক পরেও না, কোনো শহরে থাকতে পারবে না, জঙ্গলেই থাকতে হবে, অনেক কন্ডিশন দিয়েছে। তখন রাম লক্ষ্মণ সীতা সমস্ত এরকম বেশ ধারণ করেছেন, তখন এখন তারা বেরোবে। তো কৌশল্যা খুব কান্না করছেন, তো তখন সীতারাম লক্ষ্মণ কৌশল্যাকে পরিক্রমা করে, তখন রামচন্দ্র নির্দেশ দিয়েছেন তার মন্ত্রী সুমন্ত্রকে তুমি রথ প্রস্তুত কর, আর বিলম্ব না করো না, আমরা এক্ষুনি জঙ্গলে যাব। তখন রথের উপর আরোহণ করছেন সীতারাম লক্ষ্মণ, সে অযোধ্যা ছেড়ে চলে যাবে, সে অযোধ্যার হাজার হাজার মানুষ, শুধু রাম লক্ষ্মণ সীতার শেষ দর্শন পাওয়ার জন্য তার পিছনে পিছনে ছুটছে, শেষ দর্শন পাবে। আর রামচন্দ্র চলে যাচ্ছেন, তখন একসঙ্গে রামচন্দ্রকে পিছনে দেখছেন, সে হাজার হাজার মানুষের দশরথ ছুটছে তার পিছনে। সুমন্ত্র বলছে এ রথ থামা রথ থামা রথ থামা, রাম বলছে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো সুমন্ত্র তো মন্ত্রী কার কথা শুনবে, দশের কথা শুনবে না রামের কথা শুনবে? তো রামচন্দ্র বলছে তুমি যত দেরি করবে আমার বাবার আরো কষ্ট হবে। তখন মন্ত্রীরা গিয়ে কোন মতে দশরথ তাকে বুঝিয়ে তাকে ফেরত নিয়ে গেছে। তখন ফেরত নিয়ে এসছেন তখন দশরথ রাজা, তো সমস্ত মূর্ছায় পড়ে গেছেন। কৈকেয়ী আর কৌশল্যা দশরথ উঠাতে গিয়েছেন, রামচন্দ্র বলছেন কৈকেয়ীকে আমাকে স্পর্শ করবে না স্পর্শ করবে না, আমি তোমাকে ত্যাগ করেছি, তুমি আমার কোনোদিন আর পত্নী নাও তুমি। তখন কৌশল্যা আর সুমন্ত্র তখন দুজনকে ধরে আবার রাজপ্রাসাদে নিয়ে এসেছেন। রাজপ্রাসাদে নিয়ে আসছে তখন কৌশল্যে দেখছেন সে সমস্ত অযোধ্যা অবস্থা খুব খারাপ, সবাই দুঃখে মিলমান হয়ে পড়েছে, দোকান বাজার বন্ধ হয়ে গেছে, আর সমস্ত রাজ্য অধিবাসের মুখ একটু মলিন হয়ে গেছে। তখন রাজপ্রাসাদে গিয়েছেন, তখন দশরথ বলছেন আমি আমার প্রাসাদে আর যাব না, আমি আমার প্রাসাদে যাব না, আমি কৌশল্যা প্রাসাদে গিয়ে কৌশল্যার সঙ্গে সেখানে থাকব। তখন যখন কৌশল্যা প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে তখন দশরথ ইতিমধ্যে প্রায় অন্ধ হয়ে গেছেন, যে রামচন্দ্রকে হারিয়ে প্রায় অন্ধ হয়ে গেছেন। তখন কৌশল্যকে বলছে তুমি আমাকে একটু স্পর্শ কর, আমাকে স্পর্শ কর, তো রাম চলে যাওয়ার পরে তা আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তখন মানে স্বামীর এরকম অবস্থা দেখে সে কী যে বিরহ, মানে সে যন্ত্রণা কীরকম, তার হৃদয় একদম ভেঙে পড়েছে, খুব দুঃখে কাতর হয়ে গেছেন। এদিকে রামের জন্য ব্যস্ত, রাম চলে গেছে, স্বামীর এরকম অবস্থা, তো তাকে সুমন্ত্র যে মন্ত্রী বিভিন্ন প্রকারে বুঝাতে চেষ্টা করছে, না না তুমি কেন চিন্তা করছ, রামের কোনো অসুবিধা হবে না, সীতার সঙ্গে আছে লক্ষ্মণ সঙ্গে আছেন, রাম তো সাধারণ মানুষ নয় তিনি ভগবান, তো বিভিন্ন প্রকার বুঝাচ্ছেন। তো বুঝে কোনোভাবে কৌশলকে শান্ত করছেন। তো ইতিমধ্যে এদিকে দশরথকে ফেরত নিয়ে আসা হয়েছে, রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে নিয়ে রথে করে সমুদ্র তাদেরকে নিয়ে যাচ্ছে, তো হাজার হাজার ব্রাহ্মণ সবাই তার পিছনে দৌড়াচ্ছে, আর যে বুড়ো বুড়ো ব্রাহ্মণরা আছে রথের পিছনে যেতে পারছে না। তখন তারা বলছে ঘোড়াকে, আরে ঘোড়া তুমি থামো থামো, আমার একটু রামকে দর্শন করব। তো রাম শুনতে পেরেছেন, তো বুড়ো বুড়ো ব্রাহ্মণরা দৌড়ে ধরতে পারছে না, তখন রামচন্দ্র নিজে লক্ষ্মণ সীতাকে নিয়ে রথ থেকে নেমেছে, রথ থেকে নেমে তখন ওদের সঙ্গে হেঁটে হেঁটে গিয়েছেন, সে হাজার হাজার লোক সব সঙ্গে যাচ্ছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা সময় তখন তারা গিয়ে তামস নদী তীরে পৌঁছেছে। কোন নদী? তামস নদী তীরে পৌঁছেছে। তখন সন্ধ্যা সময় হয়ে গেছে, তখন সবাই সেখানে রথ, সুমন্ত্র রথ রেখেছে। তখন তখন সমস্ত শুকনো পাতা, গাছের পাতা এনে একটা সুন্দর শয্যা তৈরি করেছে। তো সীতারাম সেখানে শয়ন করেছেন। তো রামচন্দ্র আর শোবে না, রামচন্দ্র আর সুমন্ত্র সারা রাত, সরি, লক্ষ্মণ আর সুমন্ত্র সারা রাত রামের গুণকীর্তন করছেন, গুণকীর্তন করছেন যে রাম কত মহান, কত কি। সকাল হয়ে গেছে, তো যখন সকাল হয়ে গেছে তখন রামচন্দ্রকে দেখছেন, খুব তাড়াতাড়ি রামচন্দ্র উঠেছেন। সমস্ত অযোধ্যাবাসী তার পাশে শুয়ে আছেন। তো রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, আমার যা মনে হয় যে অযোধ্যাবাসীরা এরা খুব জিদ, আমাকে ঘরে ফেরত নিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি আমরা চলে যাই। এই অযোধ্যাবাসীরা ঘুম থেকে জাগাবার উঠবার আগে সুমন্ত্র একটা কাজ কর, আমার নদী পেরিয়ে যাই, তুই নদী পেরিয়ে তুমি একদিকে রথ নিয়ে যাও, রথের চাকা আসে দেখা যাবে, তারপরে ঘুরে ফিরে আসো, আমরা উঠে অন্য দিকে চলে যাবো। তাহলে সকাল উঠে তুমি এরা রথের চাকা দেখে দেখে চলে যাবে, ধরবে আমাকে মারবে। তো রামচন্দ্র এরকম বুদ্ধি করেছেন, তোর বুদ্ধি করে তো সীতারাম লক্ষ্মণ চলে সকাল যখন উঠেছেন, অযোধ্যা আর তুই আর দেখতে পারেন, দেখতে না পারে। সেই রামচন্দ্র রথে করে সেই রথের চাকার দেখতে দেখতে গিয়েছেন, কিন্তু রামচন্দ্র কায়দা করেছেন, তো কোন দিকে আর ধরতে পারেন না। তো সবাই মাথায় হাত দিচ্ছে, ছাতিতে হাত ফাপড়াচ্ছে, তখন খুব মন দুঃখ করে। অযোধ্যা ফিরে গেছে, অযোধ্যাতে ফিরে গেছে, তখন তাদের বাচ্চারা, তাদের স্ত্রীরা তাদেরকে খুব গালাগালি দিচ্ছে যে তোমরা কি পোড়া মুখ দেখাতে আবার এখানে এসেছ, তো রামকে সঙ্গে নিয়ে আসতে পারো না, তোমার কি জন্য একা একা এখানে এসেছ, তারা সবাই গালি গুলো দিচ্ছে এরকম। তো এইভাবে তারা সব ফিরে এসছে সেখানে। তো অযোধ্যা যখন ফিরে এসছে, অযোধ্যা দেখছে অযোধ্যার অবস্থা খুব খারাপ, সবাই মানে এটা মহাসমুদ্রের জলশূন্য হয়ে গেছে সেরকম অবস্থা অযোধ্যার অবস্থা। ব্রাহ্মণেরা আর যজ্ঞ করছে না, বণিকেরা আর ব্যবসায় করছে না, গৃহস্থরা তাদের রান্না বন্ধ করে দিয়েছে, যে গৃহপালিত পশুরা যে খাচ্ছিল ঘাস খাচ্ছে, মুখ থেকে গাভীর মুখ থেকে গা পড়ে যাচ্ছে, ঘাস পড়ে যাচ্ছে, গাভী আর তার বাচ্চুরকে কোনো দুগ্ধ প্রদান করছে না, মারা তাদের শিশুকে দেখবে আনন্দ পাচ্ছে না, ঠিক বিরহ। কিরকম বিরহ, কিরকম বিরহ, ঠিক যেরকম ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসছিলেন, ঠিক সেরকম বিরহ। সমস্ত অযোধ্যাবাসী যেরকম ব্রজবাসীদের বৃন্দাবনবাসীদের বিরহ ছিল, কৃষ্ণের বিরহ, তো রামের ঠিক সেরকম বিরহ। কিন্তু পার্থক্যটা কি, কি পার্থক্য তোমরা দেখতে পারছ? কৃষ্ণচন্দ্র চলে গেছিলেন, বিরহ ছিল, সেইরকম বিরহ অনুভব করছে রাম চলে যাচ্ছেন। তো পার্থক্যটা আছে কি না, রামচন্দ্র কৃষ্ণচন্দ্র বন ছেড়ে শহরে গেলেন, মথুরা শহরে গেলেন, রামচন্দ্র শহর ছেড়ে বনে গেলেন। আর কি পার্থক্য আছে? কৃষ্ণচন্দ্র রাধারানীকে বনে রেখে দিয়ে শহরে গেলেন, এখানে রামচন্দ্র সাথে নিয়ে চলে গেলেন। তো এইভাবে তারা যখন অযোধ্যাবাসীরে ফিরে এসেছে, তো এদিকে দশরথ ফিরে এসে তার অবস্থা সেইরকম, অযোধ্যাবাসীরা ফিরে এসেছেন, শুধু সঙ্গে এখন সুমন্ত্র যাচ্ছেন, সুমন্ত্র একজন সঙ্গে আছে, আর সবাই মুনি ঋষিরা যারা ছিল, ব্রাহ্মণরা ছিল, মায়েরা সব ফিরে এসেছেন, একজন শুধু রয়েছেন, সুমন্ত্র রথে করে নিয়ে যাচ্ছেন। তো রথে করে নিয়ে গেলে কি হবে, যে যে গ্রাম দিয়ে যাচ্ছে সেই গ্রামের লোকরা সব আসছে, রামচন্দ্র সে রাস্তায় যাচ্ছেন বলে। তো রামচন্দ্র বলছেন আরো জোরে রথ ছোটা, খুব জোর রথে গিয়ে যখন তুমি পৌঁছেছে কোশল দেশ, রামচন্দ্র যে দেশে রাজত্ব করতেন তার দক্ষিণ সীমানায় পৌঁছেছেন। তখন রামচন্দ্র সুমন্ত্রকে বলছেন তুমি এখানে রথ থামা, আমি শেষ বারের জন্য আমার জন্মভূমিকে প্রণাম করে যাব। তখন রথ থেকে রামচন্দ্র নেমে তখন সেখানে প্রণাম করেছেন, তো প্রণাম করে তো রথ নিয়ে সীতারাম লক্ষ্মণকে নিয়ে সমুদ্র আগিয়ে গেছে। তো সারাদিন রথ চালাতে 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 তো গঙ্গা নদীর তীরে এসে পৌঁছেছে, গঙ্গা নদীর তীরে। তো গঙ্গা নদীর তীরে সেখানে ইঙ্গুতি বৃক্ষ ছিল, তো ইঙ্গুতি বৃক্ষের নিচে তারা বাস করছেন। তো সেইখানে গঙ্গা নদীর তীরে সেখানে ছিল গুহক রাজার রাজ্য, গুহক রাজা, গুহক রাজা কি সবর রাজা, নিষাদ রাজ ছিল গুহক। তো এই গুহক রাজা তার সঙ্গে রামের আগে থেকে খুব বন্ধুত্ব ছিল। তো রামের আগমন শুনে গুহক রাজা খুব খুশি হয়ে গেছে, তো রামকে সে আলিঙ্গন করছে। তো রামচন্দ্র সব কিছু বলেছেন, বলছে তোমার কোনো চিন্তা নেই, তোমাকে সেখানে রাখে না, তো এটাই তোমার রাজ্য, আমি তোমার বন্ধু। তো শুনে সব তার সেই মানে রাজকীয় সব ব্যবস্থা করেছে, রামচন্দ্র থাকবে, খাট পালকি কত গদি সব নিয়ে এসেছে, কত ভ্যারাইটির খাবার নিয়ে এসেছে। কিন্তু রামচন্দ্র বলছেন, বন্ধু তুমি যা ভালোবেসে নিয়ে এসেছ আমি মনে মনে গ্রহণ করি, কিন্তু আসলে গ্রহণ করতে পারবো না, কারণ পুত্র সত্য পালন করতে হবে, আমাকে এই বকল ধারণ করতে হবে, তো এগুলো আমি গ্রহণ করতে পারি। একটা গ্রহণ করতে হবে, তুমি যে খাবার নিয়ে এসেছ সেগুলো নিতে পারবো, কিন্তু আমি খাবো না, এগুলো আমার ঘোড়াকে দাও, এই ঘোড়া খাবে এগুলো, কারণ এই ঘোড়া হচ্ছে আমার বাবার খুব প্রিয়, তো ঘোড়াগুলি খাবে, তো ঘোড়াকে দাও। তখন রামচন্দ্র সেদিন আর কিছু খান, গঙ্গা তীরে এসেছেন তো সেদিন উপবাস করেছেন, রাত্রে উপবাস, লক্ষণ আমাকে এক গ্লাস জল শুধু দাও। তো এক গ্লাস জল পান করে তখন রামচন্দ্র সেখানে শুয়ে পড়েছেন, হ্যাঁ সেই ইঙ্গুতি গাছের নিচে শুয়ে পড়েছেন। আর লক্ষ্মণ সারা রাত আর শুয়ে না, পাহারা দিচ্ছে। আর গুহক আর লক্ষ্মণ সারা রাত বসে রামের গুণকীর্তন করছেন। তারপর দিন সকালে তো এবার সুমন্ত্র, তো প্রথম তো দশরথ ফিরে গেছেন, কৌশলা ফিরে গেছেন, ব্রাহ্মণরা ফিরে গেছেন, তারপরে সে অযোধ্যাবাসীরা ফিরে গেছেন, একমাত্র রয়েছে কে সুমন্ত্র মন্ত্র। তো সুমন্ত্র বলছে যে সবাইকে কিন্তু আমি যাব না, আমি আপনার সঙ্গে, হ্যাঁ আমি তো মন্ত্রী, আমি আপনার সঙ্গে যাব। তো রাম তো বুঝেছেন, না না তোমাকে ফিরে গিয়ে আমার পিতা দশরথকে দেখতে হবে। তো তুমি সুমন্ত্র জিজ্ঞাসা তাকে বিভিন্ন বুঝাতে, তুমি যাও, আমি তো আমার পিতার একটা বাসনা পূর্ণ করলাম, আমি আমি রাজ্য ত্যাগ করে জঙ্গলে এসেছি, একটা বাসনা পূর্ণ করেছি, কিন্তু আমার চিন্তা পিতৃসত্ব রক্ষা করবেন, আর একটা বাসনা পূর্ণ করতে হবে, কি ভরতকে রাজা করতে হবে। তাই তুমি যাও, তুমি ভরতকে রাজ্য করাও, আর ভারত ভরতকে বলো আমার পক্ষ থেকে যে সমস্ত মাদেরকে যেন ভালোভাবে দেখা, হ্যাঁ আর তুমি কোনো চিন্তা করবে না, 14 বছর শেষ হলে আমি অবশ্যই অযোধ্যায় ফিরে আসবো। তখন সুমন্ত্র বলছে, না তুমি যদি না যাবে তবে আগুনে প্রবেশ করে আমি গৃহত্যাগ করব। তো রাম বলছে, না তোমাকে যেতে হবে, কেন যেতে হবে, রামের যুক্তিটা দেখাও। রামচন্দ্র কি যুক্তি দেখছেন, রামচন্দ্র বলছেন তোমাকে ফিরে যেতে হবে এই জন্য, আর তুমি যতক্ষণ যাচ্ছ না ততক্ষণ ওইটাই খুব চিন্তায় থাকবে, কলকেই চিন্তায় থাকবে, কলকেই মনে করছে রাম কি বনবাস হলো তো, হ্যাঁ সে এটা মনে করবে। তুমি যদি ফিরে যাবে তাহলে কলকেই নিশ্চিত হবে যে রামের বনবাস হয়েছে, তাই কলকের মনে এই ভাব দেওয়ার জন্য যে নিশ্চিততাকে নিশ্চিত করবার জন্য যে আমি বনবাস করেছি, তাই তুমি এখানে ফিরে যাবে। হ্যাঁ তো তখন গুহক রাজাকে রামচন্দ্র বলছেন যে তুমি একটা কাজ করো, তুমি বট গাছের আঠা নিয়ে আসো, বট গাছের আঠা। তো বট গাছের আঠা দিয়ে রাম লক্ষ্মণ কিভাবে জটা তৈরি করেছেন সে আঠা দিয়ে, তখন ও নিয়ে গুহকরাজ নিয়ে এসছে, জটা দুটো তৈরি করেছেন, তো রামচন্দ্র জটা দুটো তৈরি করেছেন। তো তখন করে তখন বলছেন যে আমি মুনি ঋষিদের মতন থাকবো, আমি জঙ্গলের ফলমূল খেয়ে থাকবো,
নদীর জল খেয়ে থাকবো, সেইভাবে সেখান থেকে সুমন্ত্রকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সুমন্ত্র সেখান থেকে গেছে, রামচন্দ্র নৌকাতে করে ভোগ রাজা নদীর ওপারে পাঠিয়ে দিয়েছে। তো সুমন্ত্র যে ফিরে যাবে, সুমন্ত্র ঘোড়া ফেরতে চায় না, সুমন্ত্র ঘোড়া ফেরতে চায় না, তো অনেক কষ্ট করে আবার তার রথকে সে ফেরত নিয়ে এসেছে। তারপরে গঙ্গা নদী পেরিয়ে গঙ্গাদেবকে প্রার্থনা করছেন, সীতাদেবী যেন আমরা খুব তাড়াতাড়ি 14 বছর বনবাস থেকে ফিরে আসতে, গঙ্গা যমুনা যে কোনো গাছ দেখছেন যাটা দেখছেন সেটাকে তো প্রার্থনা করছেন যেন আমরা তাড়াতাড়ি অযোধ্যায় ফিরে আসতে পারি। তো এইভাবে রামচন্দ্র প্রথমে মনে রাখবেন যেগুলো বলছি, কোশল রাজ্যের শেষ সীমান্তে রথ থেকে নেমে তার জন্মভূমিকে প্রণাম করেছেন, ঠিক আছে। তারপরে গঙ্গা তীরে এসেছেন, গঙ্গা তীরে এসে গুহক রাজস্বকে দেখা হয়, সেখানে এক রাত্র অবস্থান করেছেন। তারপরে সেখান থেকে সুমন্ত্রকে বিদায় দিয়েছেন, সুমন্ত্রকে আর রাজ্যবাসীদেরকে কোথা থেকে বিদায় দিয়েছেন, কোন নদী মনে আছে? হ্যাঁ, তামস নদী থেকে রাজ্যবাসীদেরকে বিদায় দিয়েছেন, সুমন্ত্রকে গঙ্গা থেকে বিদায় দিয়েছেন। তো গঙ্গা পার হয় সীতারাম লক্ষ্মণ তখন হাঁটতে 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 গঙ্গা যমুনার সঙ্গমস্থলে গিয়ে পৌঁছেছেন। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে সেখানে ভরদ্বাজ মুনির আশ্রম রয়েছে। তো ভরদ্বাজ মুনির আশ্রম করেছে, ভরদ্বাজ মুনি বলছেন, আরে আমি তো বহুদিন ধরে অপেক্ষা আছি, তোমরা যে আসবে আমি ধ্যানের মাধ্যমে জানি, তো তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা, 14 বছর বনবাস তো তোমরা এখানে থাকো, আমার আশ্রমে থাকো, এখানে আমার সব শিষ্যরা রয়েছে, তাদের সঙ্গে ফলমূল খাবে, হ্যাঁ, আর তোমরা এখানে থাকো। তো রামচন্দ্র বলছে, না না, এ তো খুব অযোধ্যার খুব কাছে, খুব মানে নিকটবর্তী স্থান, তো এখানে আমরা থাকবো না, আপনি আমাদের একটা জায়গা বলুন, আমরা একটু জঙ্গলে যাব, চিত্রকূট আমরা যাব। তো চিত্রকূটে যাওয়ার জন্য রাস্তা আমাদেরকে দেখা, তখন ভরদ্বাজ ঋষি চিত্রকূট যাওয়ার জন্য রাস্তা দেখেছেন, তোমরা এই যমুনা নদী পেরোবে, যমুনা নদী পেরোলে একটা শ্যাম বট আছে, শ্যাম বট, ওই শ্যাম বটকে দেখতে দেখতে যাবে। তো রাম লক্ষ্মণ কি করেছেন, তারাটা যমুনা পেরোবে তো গঙ্গা পেরোবার সময় তো গুহক রাজ নৌকো টোকে দিয়েছে, এখন তো নিজের এখানে গুহক রাজ নেই, তারপর তোমার সুমন্ত্র নেই, ভেলা বেঁধেছেন, তা ভেলা বেঁধে যমুনা অতিক্রম করেছেন। তো যমুনা অতিক্রম করে করে ওই শ্যাম বটকে দেখছেন, ও তাহলে আমরা ঠিক রাস্তায় আছি, তখন এসেই চিত্রকূটে পৌঁছেছেন। চিত্রকূটে এত সুন্দর পরিবেশ, এখানে সুন্দর জঙ্গল আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, সুন্দর ময়ূর ডাকছে, সুন্দর গন্ধমাদন, স্বর্গের গন্ধমাদন মাদন, সুন্দর গন্ধমাদন মতন আর সত্যগুণ পরিবেষ্টিত খুব সুন্দর স্থান। তো সীতারাম লক্ষ্মণ তো এই ভরদ্বাজ ঋষির কাছ থেকে নির্দেশ পেয়ে এখানে এসেছেন, চিত্রকূটে এসে এখানে বাল্মীকি ঋষি রয়েছেন। তো বাল্মীকি ঋষি আশ্রম, আশ্রমে তারা এসছেন। তো বাল্মীকিরা এত সুন্দর দেখে এখানে কুটির বানিয়েছেন, রাম লক্ষ্মণকে বলেছেন তোমরা কুটির বানান। তো কুটির বানিয়ে কুটির অত সুন্দর হয়েছে, তো অত সুন্দর কুটির, সে কুটিরে প্রবেশ করে রামচন্দ্র যত বিরহ ছিল, যত কষ্ট ছিল সব ভুলে গেছে। তখনকার সময় চিত্রকূট অত সুন্দর ছিল, সীতারা রাম সীতাকে বলছেন, তো এখান তো আমাদের রাজপ্রসাদে থাকা থেকে আরো বেশি আনন্দ আমরা পাবো, অত সুন্দর পরিবেশ। আসলে সবাই মনে করে তো ও রাম কত কষ্ট পেল, কিন্তু রাম লক্ষ্মণ তো কোনো কষ্টই পায় না, লোক দেখতে কষ্ট, রামচন্দ্র যে বনবাস করবেন সেই জন্য দেবতারা আগে থেকে খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন। এ পরে আমরা শুনব কিভাবে অত্রিমুনির পত্নীকে অনুসিয়া, না অনুসিয়া সীতাদেবীকে অলঙ্কার দিয়েছেন, কাপড় দিয়েছেন, কোনোদিন সবসময় সৌন্দর্য থাকবে, মলিন হবে না। পরবর্তী সময়ে যখন সীতাদেবী সে অশোক বনে থাকবে, তখন ব্রহ্মা ইন্দ্রের হাত দিয়ে পায়েসান্ন পাঠিয়েছেন, কারণ খিদেই থাকবে না। তবে বিশ্বামিত্র কীভাবে বল অতিবল মন্ত্র দিয়েছেন, শক্তি সবসময় থাকবে। তারপর যখন রামচন্দ্র জঙ্গলে প্রবেশ করেছেন, প্রকৃতি আনন্দ হয় তার শোভাকে আরো পরিবর্ধিত করেছে। রামচন্দ্র যে এখানে বলা আছে, সুখদেব গোস্বামী বলছেন যে রামচন্দ্র চরণ কমল অত কোমল ছিল যে সীতা দেবী তাকে স্পর্শ করলে সে আঘাত পাত। তো সেই কোমল চরণ কমল দিয়ে তিনি কি করে বন জঙ্গলে ঘুরছিলেন, তিনি কি বন জঙ্গলে কষ্ট পেয়ে ঘুরছিলেন, কাঁটা ঢুকে যাচ্ছিল, পাথর ঢুকে যাচ্ছিল। তো শাস্ত্রে বলা আছে রামচন্দ্র যেখানে যেখানে চরণ ফেলছিলেন সেখানে মা ধরিত্রী কি করতেন, খুব কমল করে দিতেন সে স্থানটা। তো রামচন্দ্র বুঝতে পারতেন না, তো কাকড় আর কাঁটা ঢুকত না, একটা কাঁটা ঢুকবার কাহিনী আছে শঙ্করসেন বলতে, হ্যাঁ পরে কাঁটা ঢুকে গেছিল, হয়তো রামচন্দ্র তার করুণার মহিমা দেখাবার জন্য একবার কাঁটা ঢুকিয়ে দিয়েছিলেন মনে হয়। কিন্তু এমনি কিন্তু প্রকৃতি খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছিল, হ্যাঁ রামচন্দ্র কোনো অনুভবই হয় না। তা আজকে যেহেতু আমরা যাবো এখন মন্দাকে নির্পূজা করবার জন্য, তা আগামীকালকে আমরা শ্রবণ করব। এই চিত্রকূট একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছে রামচন্দ্র বনবাসে। রামচন্দ্র এখানে বনবাসে রামচন্দ্র চিত্রকূটে তিন চার মাস ছিলেন, যদি চিত্রটা বিরাট ভূমিকা ধারণ করেছে যেহেতু এইখানে এসে ভরত মিলন হয়েছিলেন। তা আগামীকালকে আমরা ভরত মিলনের কথা শুনব, ভরত কীভাবে মামার বাড়িতে তাকে ডাকানো হয়, বলে ডাকে নেওয়া হয়েছে, ভরতের কীভাবে ক্রোধ হয়েছে, ভরত কীভাবে তার যে ভাই দাদার প্রতি যে ভাতৃভক্তি, ভরতের রামের প্রতি যে ভালোবাসা, তো কালকে আমরা শ্রবণ করব। তারা এই পর্যন্ত সেই অযোধ্যা থেকে তারা এই পর্যন্ত সব এসেছে, সৈন্য সামন্ত সব নিয়ে এসেছে, কীভাবে রামের সঙ্গে মিলন হয়েছে, তাই এই চিত্রকূটটা বিরাট ভূমিকা গ্রহণ করেছে। তো যেই যে জন্য রাম এখানে থাকতে চাননি, রামকে মুনি ঋষিরা বলেছেন তুমি এখানে থাক, রামচন্দ্র বলছেন না আমি যদি এখানে থাকি তাহলে সবসময় এখানে, এই পর্যন্ত ভরত এখানে এসেছিল, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা সব তো মারা এসেছিলেন, তো রামচন্দ্র বলছেন যে তাদের কথা সবসময় আর মনে পড়বে, তাই এই জায়গায় আমি থাকবো না, আমি আরো ঘন অরণ্যে যাব। তো আগামীকালকে 10টার সময় সবাই সমবেত হবেন আমার একসঙ্গে বসে, যেহেতু এই কথা এরকম আস্তে আস্তে বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা চেষ্টা করব যত বেশি সময়, আজকে তো একটা অনুষ্ঠান আছে, কালকে সকালে বিকেলে সন্ধ্যায় বসে যতটা বেশি শ্রবণ করতে পারবো ততটা ভালো হবে। জয় শ্রী রামচন্দ্র।